26, সূরা শুআরা, রুকু 11, আয়াত 227, মক্কি। জয়ময় মেহরবান আল্লাহর নামে। তা, সিন, মিম, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। হে নবী, ওরা বিশ্বাস স্থাপন করছে না বলে দুঃখ ভারাক্রান্ত হয়ে তুমি কি প্রাণ বিসর্জন দেবে? আমি ইচ্ছে করলে আকাশ থেকে এমন নিদর্শন নাজিল করতে পারি যার সামনে ওরা মাথা নত করে ফেলবে। ওদের কাছে যখনই দয়াময়ের কোনো নতুন উপদেশ আসে তখন ওরা তা প্রত্যাখ্যান করে। ওরা সত্য অস্বীকার করেছে আর সত্য নিয়ে উপহাস করছে। সময় এলেই বুঝতে পারবে ওরা কি নিয়ে হাসি তামাশা করেছে। ওরা কি জমিনের দিকে তাকিয়ে একবারও ভাববে না কত চিত্তহারী প্রাণ আমি সেখানে বিকশিত করেছি? নিশ্চয়ই এর মধ্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই তা মানতে প্রস্তুত নয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। স্মরণ কর, তোমার প্রতিপালক যখন মূসাকে ডেকে বললেন, হে মূসা, তুমি দুরাচারী ফারাওনের সম্প্রদায়ের কাছে যাও, জিজ্ঞেস করো ওরা কি আল্লাহ সচেতন হবে না। তখন মূসা বলেছিল, হে আমার প্রতিপালক, আমার আশঙ্কা হচ্ছে ওরা আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করবে। তখন আমার অন্তর সংকুচিত হবে, কণ্ঠের জড়তা বেড়ে যাবে, তাই আপনি হারুনকে ওহি পাঠান। তাছাড়া আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, আমার ভয় হয় ওরা আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন, না, কখনো নয়, ওরা তা পারবে না। তোমরা দুজনে আমার নিদর্শন নিয়ে যাও, আমি তোমাদের সাথেই থাকব, তোমাদের কথাও শুনব। তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলো, আমরা মহাবিশ্বের প্রতিপালকের রসুল, তাই আমাদের সাথে বনি ইসরায়েলকে যেতে দাও। ফেরাউন বলল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে সযত্নে লালন পালন করিনি? তুমি কি জীবনের একটা বর্ণাঢ্য সময় আমাদের মধ্যে কাটাওনি? তারপরে তুমি খুনের মতো গুরুতর অপরাধ করেছ, তুমি চরম অকৃতজ্ঞ। মূসা জবাবে বলল, যখন আমি অজ্ঞ ছিলাম তখন আমি এই ভুল কাজটি করেছি আর তোমাদের ভয়ে ভীত হয়ে পালিয়ে গেছি। এরপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করলেন ও রসুলদের অন্তর্ভুক্ত করলেন। আর আমার প্রতি যে অনুগ্রহের কথা বলছ তা কি বনি ইসরায়েলকে দাসে পরিণত করার ফলশ্রুতি নয়? ফারাওন তখন জিজ্ঞেস করল, মহাবিশ্বের প্রতিপালক আবার কে? মূসা বলল, তিনি মহাকাশ ও পৃথিবী এবং এর ভেতরে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। যদি মুক্ত মনে বুঝতে চেষ্টা করো তাহলেই তোমরা বুঝতে পারবে। ফারাওন তার পারিষদদের লক্ষ্য করে বলল, সে কি বলছে, তোমরা তা শুনেছ? মূসা বলল, তিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষ সবারই প্রতিপালক। ফারাওন পারিষদদের উদ্দেশ্যে বলল, তোমাদের এই রসুল যে দাবি করছে রসুল রূপে প্রেরিত হয়েছে সে তো মনে হয় বদ্ধ পাগল। মূসা বলে চলল, তিনি পূর্ব ও পশ্চিম এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। যদি তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে তবে তা বুঝতে। ফারাওন বলল, হে মূসা, তুমি যদি আমার বদলে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো তবে আমি নিশ্চয়ই তোমাকে কারাগারে অন্ধকূপে নিক্ষেপ করব। মূসা বলল, সত্যের প্রমাণ হিসেবে যদি আমি কোনো সুস্পষ্ট নিদর্শন দেখাই তারপরও? ফারাওন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে নিদর্শন হাজির করো। তখন মূসা তার লাঠি নিক্ষেপ করল, সাথে সাথে তা হয়ে গেল এক অজগর সাপ। তারপর বগলের ভেতর থেকে হাত টেনে বের করল। দর্শকদের কাছে মনে হল তা শুভ্র সমুজ্জ্বল। ফারাউন তখন তার পারিষদদের বলল, এ তো এক ওস্তাদ জাদুকর দেখছি, তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দিতে চায়, এখন তোমরা কি করবে বলো? পারিষদরা পরামর্শ দিল, মূসা ও তার ভাইকে অপেক্ষার অনিশ্চয়তায় রাখুন, সকল নগরে ঘোষক পাঠিয়ে দিন, তারা সকল দক্ষ জাদুকরকে আপনার কাছে হাজির করুক। এভাবে ঘোষণা দিয়ে নির্দিষ্ট দিনে জাদুকরদের একত্র করা হল। জনগণকেও বলা হল, তোমরাও সমবেত হও, যাতে জাদুকরেরা জিতলে আমরা উল্লাস করতে পারি। নির্দিষ্ট দিনে জাদুকরেরা উপস্থিত হয়ে ফারাওনকে বলল, বিজয়ী হলে আমরা বড় পুরস্কার পাব তো? ফারাওন বলল, অবশ্যই, বিজয়ী হলে তোমরা আমার ঘনিষ্ঠদের মধ্যে সামিল হবে। মূসা জাদুকরদের বলল, তোমাদের যা দেখানোর দেখাও। তারপর ওরা ওদের লাঠি সেটা দড়ি দ্বারা নিক্ষেপ করল ও বলল, ফারাওনের ইজ্জতের শপথ, আমরাই বিজয়ী হব। এরপর মূসা তার লাঠি নিক্ষেপ করল আর অমনি তা জাদুকরদের সৃষ্ট ভেলকিগুলোকে খেয়ে ফেলল। তখন জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল, বলল, মহাবিশ্বের প্রতিপালকের ওপর আমরা বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফারাওন রাগে অগ্নিশর্মা হয়ে বলল, কি, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার প্রতি বিশ্বাস স্থাপন করলে? নিশ্চয়ই এ লোকই তোমাদের সবার ওস্তাদ, তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছে, শিগগিরই তোমরা এর পরিণাম ভোগ করবে। আমি অবশ্যই তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে শুলে চড়াব। জাদুকরেরা জবাবে বলল, এতে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা প্রতিপালকের কাছে ফিরে যাব। আমরা আশা করি বিশ্বাসীদের মধ্যে অগ্রণী হওয়ার কারণে আমাদের প্রতিপালক আমাদের ক্ষমা করবেন। আমি মূসার কাছে ওহী পাঠালাম, আমার বান্দাদের নিয়ে তুমি রাতের মধ্যেই বেরিয়ে যাও, তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে। ফারাওন সকল শহরে এই বলে সৈন্য সংগ্রহ করার জন্য লোক পাঠাল যে বনি ইসরায়েলরা একটি ক্ষুদ্র দল হওয়া সত্ত্বেও আমাদের উত্তক্ত করছে, আর আমরা সংখ্যায় বিশাল ও সতর্ক, অতএব দ্রুত এদের শাস্তা করতে হবে। তারপর ফারাওনের সম্প্রদায়কে উচ্ছেদ করলাম বাগান, ঝর্ণা, ধন ভাণ্ডার ও সুরম্য অট্টলিকা থেকে, আর আমি বনি ইসরায়েলকে করেছিলাম সব কিছুর উত্তরাধিকারী। ফারাওনের সৈন্যদল সূর্যোদয়ের সময় তাদের পেছনে ধাওয়া করল। তারপর যখন উভয় দল পরস্পরকে দেখতে পেল, তখন মূসার সঙ্গীর আর্তনাদ করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা বলল, হতেই পারে না, আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আমি মূসার কাছে ওহী পাঠালাম, তোমার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করে। মূসা পানিতে আঘাত করার সাথে সাথে পানি দুভাগ হয়ে গেল, প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে মাঝখান দিয়ে চলার পথ করে দিল। অপর দলটিও তখন সেখানে পৌঁছে গেল। আমি মূসা ও তার সঙ্গীদের উদ্ধার করলাম, তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। এই ঘটনায় সকল মানুষের জন্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদি অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। ওদের কাছে ইব্রাহিমের ঘটনা বল। ইব্রাহিম তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের উপাসনা করো? জবাবে ওরা বলল, আমরা দেবতার উপাসনা করি। আমরা সবসময় নিষ্ঠার সাথে এই উপাসনা করে যাব। ইব্রাহিম জিজ্ঞেস করল, তোমাদের প্রার্থনা কি ওরা শোনে? বা ওরা কি তোমাদের উপকার বা অপকার করতে পারে? ওরা বলল, না, তবে আমরা আমাদের বাপদাদাদেরও এভাবেই করতে দেখেছি। ইব্রাহিম জিজ্ঞেস করল, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা কখনো ভেবে দেখেছ কি কিসের উপাসনা করছ? ইব্রাহিম বলল, আমি নিজের ব্যাপারে জানি যে এই কল্পিত উপাস্যরা আমার সাহায্যকারী নয়, এরা আমার শত্রু। মহাবিশ্বের প্রতিপালকই আমার সাহায্যকারী। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সত্যপথ দেখিয়েছেন, তিনি আমাকে খাবার ও পানীয় দান করেন, অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করেন, তিনি আমার মৃত্যু ঘটাবেন, আবার তিনি পুনরুত্থিত করবেন। আমি আশা করি মহাবিচার দিবসে তিনি আমার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। এরপর ইব্রাহিম প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। পরবর্তী প্রজন্মের মধ্যে সত্যের জ্ঞানকে সঞ্চালিত করার শক্তি দান করো। আমাকে জান্নাতুল নাঈমের অধিবাসীদের অন্তর্ভুক্ত করো। হে আমার প্রতিপালক, আমার পিতাকে ক্ষমা করো, তিনি পথভ্রষ্ট, তবুও মহাবিচার দিবসে পুনরুত্থিত সবার সামনে আমাকে লজ্জিত করো না। সেদিন অর্থবিত্ত সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন বিশুদ্ধ অন্তর নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে সেই সার্থক হবে। মহাবিচার দিবসে আল্লাহ সচেতনদের দৃষ্টির সীমানায় জান্নাতকে নিয়ে আসা হবে, আর পথভ্রষ্টরা দেখতে পাবে জাহান্নামের লেলিহান শিখা। তখন ওদের জিজ্ঞেস করা হবে, আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করতে তারা এখন কোথায়? ওরা কি এখন তোমাদের কোনো সাহায্য করতে পারবে, না নিজেদের রক্ষা করতে পারবে? ইবলিসের বাহিনী সহ ওদের সবাইকে নিম্নমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন ওরা একজন আরেকজনকে দোষারোপ করে বলবে, আল্লাহর শপথ, আমরা তো তখন সত্যিকার অর্থেই বিভ্রান্ত ছিলাম। আমরা অহেতুক আমাদের কল্পিত উপাস্যদের মহাবিশ্বের প্রতিপালকের সমকক্ষ মনে করেছি। যারা আমাদের বিভ্রান্ত করেছে তারাই আসল দুরাচারী। হায়, এখন আমাদের কোনো সুপারিশকারীও নেই, নেই কোনো শরীর। ওরা বলবে, হায়, যদি আমরা একবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পেতাম তবে অবশ্যই আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। এই ঘটনাবলীর মধ্যে সকল মানুষের জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদি অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। নূহের সম্প্রদায়ও রসুলদের প্রত্যাখ্যান করেছিল। যখন নূহ ওদেরকে বলল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত বিশ্বস্ত রসুল, অতএব আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য করো, আমি এই জন্যে তোমাদের কাছে প্রতিদান চাই না, মহাবিশ্বের প্রতিপালকই আমার পুরস্কার দেবেন, অতএব আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য করো। সম্প্রদায়ের নেতারা উত্তরে বলল, আমরা কিভাবে তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি যখন দেখছি যে শুধু নিম্ন শ্রেণীর লোকরাই তোমার অনুসারী? নূহ বলল, আমার কাছে আসার আগে তাদের অবস্থা কি ছিল সে সম্পর্কে আমার কতটুকুই বা জ্ঞান আছে। ওদের অবস্থানের হিসাব নেওয়ার দায়িত্ব আমার প্রতিপালকের। বিষয়টি যদি তোমরা বুঝতে তাহলে তোমরাই উপকৃত হতে। অতএব আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের তো আমি তাড়িয়ে দিতে পারি না, আমি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী। ওরা জবাবে বলল, হে নূহ, তুমি যদি তোমার প্রচারণা থেকে বিরত না হও তবে তোমাকে আমরা পাথর মেরে হত্যা করব। নূহ তখন প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং তুমি আমার ও ওদের মধ্যে চূড়ান্ত ফয়সলা করে দাও, আমাকে ও আমার সঙ্গী বিশ্বাসীদের রক্ষা করো। শেষ পর্যন্ত আমি নূহ ও তার সঙ্গীদের নৌকায় উঠিয়ে রক্ষা করলাম আর অবশিষ্ট সবাইকে ডুবিয়ে দিলাম। এই ঘটনায় সব মানুষের জন্যই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদি অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয় তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আদ সম্প্রদায় রসুলদের প্রত্যাখ্যান করেছিল, স্মরণ কর যখন হুদ ওদেরকে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তো আল্লাহর প্রেরিত রসুল, অতএব আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য কর। আমি তোমাদের কাছে তো এই জন্যে কোনো বিনিময় চাচ্ছি না, আমার পুরস্কার তো মহাবিশ্বের প্রতিপালকই দেবেন। হে আমার সম্প্রদায়, তোমরা অযথাই সব উঁচু স্থানে উপাসনার বিধি নির্মাণ করছ, তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, মনে করছ তোমরা চিরকাল এখানে থাকবে, আর যখন তোমরা কাউকে পাকড়াও করো অত্যন্ত নিষ্ঠুরভাবে নিপীড়ন করো। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ সচেতন হও এবং আমার আনুগত্য করো, সচেতন হও সেই মহান সত্তার যিনি তোমাদের পর্যাপ্ত দিয়েছেন, তিনি তোমাদের দিয়েছেন পর্যাপ্ত গবাদি পশু, সন্তান সন্ততি, বাগান ও প্রবাহিত ঝর্ণা। মহাবিচার দিবসে আমি তোমাদের জন্যে কঠিন শাস্তির আশঙ্কা করছি। ওরা বলল, তুমি উপদেশ দাও বা না দাও আমাদের জন্য সবই সমান, আমরা তো আমাদের বাপদাদাদের ধর্মই অনুসরণ করছি, আমাদের শাস্তি পাওয়ার প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত ওরা হুদকে প্রত্যাখ্যান করল, আমি ওদেরকে নিশ্চিহ্ন করলাম। এতে অবশ্যই সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। সামুদ সম্প্রদায় তাদের রসুলদের প্রত্যাখ্যান করেছিল, স্মরণ কর যখন সালেহ ওদের বলল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তো তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল, যাকে ভরসা করা যায়, অতএব আল্লাহ সচেতন হও এবং আমার আনুগত্য করো, আমি তো এই কাজের জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো রয়েছে মহাবিশ্বের প্রতিপালকের কাছে। সালেহ আরো বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি মনে করেছ তোমাদেরকে পার্থিব ভোগ বিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে রাখা হবে? এই অঙ্কুরিত খেজুর বাগান, ঝর্ণা ও ফসলের ক্ষেতের মধ্যে নিশ্চিন্তে সময় কাটাবে? তোমরা দক্ষতার সাথে পাহাড় কেটে নির্মাণ করেছ বাড়িঘর, এখানে কি তোমরা চিরকাল থাকতে পারবে? অতএব হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য করো, আর যারা পৃথিবীতে শান্তির পরিবর্তে অশান্তি ও ফাসাদ সৃষ্টি করে সেই সীমালঙ্ঘনকারীদের অনুসরণ করো না। সম্প্রদায়ের নেতারা বলল, হে সালে, তুমি তো জাদুগ্রস্তদের একজন, তুমি তো আমাদের মতোই মানুষ, তোমার বক্তব্যে তুমি সত্যবাদী হলে তার নিদর্শন পেশ করো। সালে বলল, দেখো এই উটনি, এই উটনি এবং তোমরা পালাক্রমে পানি পান করবে নির্দিষ্ট দিনে, এর কোনো ক্ষতি করো না, যদি কোনো ক্ষতি করো তবে ভয়ানক আজাব নেমে আসবে। কিন্তু ওরা উটনিকে নির্মমভাবে হত্যা করল, পরিণামে ওদের অনুতপ্ত হতে হল, কারণ ভয়ানক আজাব ওদের গ্রাস করল। নিঃসন্দেহে এই ঘটনায় সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদি অধিকাংশই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। লূতের সম্প্রদায়ও রসুলদের প্রত্যাখ্যান করেছিল। স্মরণ করো, যখন লূত ওদের বলল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তো তোমাদের জন্যে আল্লাহর প্রেরিত রসুল, যার উপর ভরসা করা যায়। অতএব তোমরা আল্লাহ সচেতন হও এবং আমার আনুগত্য করো, আর আমি এই কাজের জন্য তো তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না। আমার পুরস্কার তো আছে মহাবিশ্বের প্রতিপালকের কাছে। লূত গভীর মর্মপীড়া নিয়ে বলল, হে আমার সম্প্রদায়, সকল সৃষ্টির মধ্যে শুধু তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও, অথচ তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদের পরিহার করো, তোমরা চরমভাবে সীমালঙ্ঘন করেছ। সম্প্রদায়ের নেতারা বলল, হে লূত, থামো, তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই তোমাকে দেশ ছাড়া করব। লূত বলল, আমি তোমাদের এই কুকর্মকে, সমকামিতাকে ঘৃণা করি। তারপর লূত প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার পরিবারকে এই কুকর্মের পরিণতি থেকে রক্ষা করো। আমি লূত ও তার পরিবারকে রক্ষা করলাম পেছনে থেকে যাওয়া এক বৃদ্ধাকে ছাড়া। এরপর শাস্তি হিসেবে বর্ষণ করলাম কঙ্কর বৃষ্টি, ধ্বংস করে দিলাম পুরো জনপদ। কত ভয়ঙ্কর ও নিকৃষ্ট ছিল এই কঙ্কর বৃষ্টি! এই ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু ওতে ওরা কর্ণপাত করেনি। এই ঘটনার মধ্যে সব মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশ মানুষই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আইকাবাসীরাও রসুলদের প্রত্যাখ্যান করেছিল। স্মরণ করো, যখন শোয়েব ওদের বলেছিল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? আমি তো তোমাদের জন্যে আল্লাহর প্রেরিত রসুল, যার উপর ভরসা করা যায়। সুতরাং আল্লাহ সচেতন হও ও আমার আনুগত্য করো, আর আমি তোমাদের কাছে এই কাজের জন্যে কোনো বিনিময় চাই না। আমার পুরস্কার তো মহাবিশ্বের প্রতিপালকের কাছে। শোয়েব ওদেরকে আরও বলল, তোমরা মাপ পূর্ণ মাত্রায় দেবে, মাপে কাউকে কম দেবে না, সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে, ন্যায্য পাওনা অধিকার থেকে কাউকে বঞ্চিত করবে না, জমিনে ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করবে না, আর আল্লাহ সচেতন থাকুক, যিনি তোমাদের ও তোমাদের বাপদাদাদের সৃষ্টি করেছেন। সম্প্রদায়ের নেতারা বলল, হে শোয়েব, তুমি নিঃসন্দেহে জাদুগ্রস্তদের একজন, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, আমরা মনে করি তুমি এক মিথ্যাচারী, যদি তা না হও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তবে আকাশের একটি অংশ আমাদের উপর ফেলার ব্যবস্থা করো। শোয়েব বলল, তোমাদের কার্যকলাপ সম্পর্কে আমার প্রতিপালক পুরোপুরি ওয়াকিবহাল। কিন্তু ওরা শোয়েবকে প্রত্যাখ্যানে অটল থাকল, ফলে একদিন কালো অন্ধকার হয়ে নেমে এলো ভয়ঙ্কর আজাব, ধ্বংস হল সবাই। এ ঘটনার মধ্যে সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশ মানুষই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। নিশ্চয়ই কোরআন মহাবিশ্বের প্রতিপালকের কাছ থেকে জিব্রাইলের মারফত তোমার হৃদয়ে নাজিল হয়েছে, যাতে হে নবী, তুমি সতর্ককারীদের একজন হতে পারে। কোরআন নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। অবশ্যই পূর্ববর্তী কিতাবসমূহে এর উল্লেখ আছে। আর মক্কাবাসীদের জন্যে এটা কি এর সত্যতার একটি প্রমাণ নয় যে বনি ইসরায়েলের জ্ঞানী ব্যক্তিরাও এ সম্পর্কে অবগত আছে? কিন্তু সত্য অস্বীকারীরা এতটাই হটকারী যে এই কোরআন যদি কোনো অনারবের উপর নাজিল করতাম এবং সে পরিষ্কার আরবিতে তেলাওয়াত করত, তারপরও ওরা বিশ্বাস করত না। পাপে নিমজ্জিতদের অন্তরে সত্যের প্রতি কর্ণপাত না করার অভ্যাস সৃষ্টি হয়। আসলে ভয়ঙ্কর আজাব প্রত্যক্ষ না করা পর্যন্ত ওরা বিশ্বাস করে না, আর এই ভয়ঙ্কর আজাব অকস্মাৎ আপতিত হয় ওদের ওপর। তখন ওরা আর্তনাদ করে বলে, আমাদেরকে কি একটা সুযোগ দেয়া হবে না? তবে কি ওরা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? তোমরা কি কখনো ভেবে দেখেছ, আমি যদি ওদের দীর্ঘকাল ভোগ বিলাসে থাকতে দেই এবং তারপর হঠাৎ করেই আমার শাস্তি ওদের উপর আপতিত হয়, তখন এই বিলাস উপকরণ ওদের কোনো কাজে আসবে? ইতিহাসের দিকে তাকাও, সতর্ককারী না পাঠিয়ে আমি কখনো কোনো জনপদ ধ্বংস করিনি। এই কোরআন তোমাদের জন্য উপদেশ ও সতর্কবাণী, আমি কখনো অন্যায় করতে পারি না। এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি, ওরা এ কাজের উপযুক্ত নয় এবং এ কাজ করার সামর্থ্য ওদের নেই। এমনকি নাজিল হওয়ার সময় ওরা যাতে শুনতেও না পায় তার পাকা ব্যবস্থা করা হয়েছে। অতএব হে মানুষ, আল্লাহর সাথে আর কোনো উপাস্যকে শরিক করো না, করলে পরকালে কঠিন শাস্তি পাবে। হে নবী, প্রথমে তুমি তোমার আত্মীয় স্বজনকে সতর্ক করো, তোমার অনুসারী বিশ্বাসীদের প্রতি বিনয়ী ও সদয় হও, আর তারা যদি তোমাকে অমান্য করে তবে তাদেরকে বলবে, তোমাদের কাজের দায় দায়িত্ব তোমাদের, আমি এ থেকে দায়মুক্ত। হে নবী, মহাপরাক্রমশালী পরম দয়ালুর উপর তুমি ভরসা রাখো। তুমি যখন নামাজে দাঁড়াও বা সেজদাকারীদের সাথে উঠা বসা করো, তখনও তিনি লক্ষ্য রাখেন, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। হে মানুষ, তোমাদেরকে কি আমি জানাব শয়তান কাদের উপর সওয়ার হয়? শয়তান সওয়ার হয় ঘোর মিথ্যাবাদী ও দুরাচারীদের উপর, আর যারা কান কথা শোনে ও কান কথা ছড়ায় ওদের অধিকাংশই মিথ্যাচারী। যারা কবিদের অনুসরণ করে তারা বিভ্রান্ত হয়, কারণ কবিরা অনেক সময়ই কল্পরাজ্যে হারিয়ে গিয়ে আত্মপ্রবঞ্চনার শিকার হয়। তোমরা কি দেখো না ওরা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়, আর তারা যা বলে তা তারা অনুসরণ করে না? অধিকাংশ কবির স্বভাবই এমন। অবশ্য যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে এবং স্বীয় কবিতায় সত্য প্রকাশের মধ্য দিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিবাদী কবিতা দ্বারা তা প্রতিহত করে, তারা বিভ্রান্ত নয়। তারা বিশ্বাস করে যে জালেমরা সময় এলেই জানতে পারবে তাদের পরিণতি কত করুণ।